রমজানুল মুবারকের আনন্দময় স্মৃতি যেমনি ভাবে প্রকৃতির কোল জুড়ে বসন্তের শুভাগমন হয়, ঠিক তেমনি রুহানি জগতের বসন্তকালের আগমন হয় মাহে রমজানে। আমরা কতই না সৌভাগ্যবান যাদের জীবনে আবার রুহানি বসন্ত ফিরে এসেছে আরো একবারের জন্য। নয়তো এমন কতজন ছিল যারা এই বসন্তকালের আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আমাদের খুশি হওয়া উচিত, এই দিন আমাদের জীবনে আবার ফিরে আসবে। প্রিয় ইসলামী ভাইরা, অন্যান্য বছরের মতো এবারও মাহে রমজানুল মুবারকে মাদানী চ্যানেল জ্ঞানগর্ভ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে তার অনুষ্ঠানমালা। আসুন রমজানুল মুবারকের সেই আনন্দময় স্মৃতিতে আবারও অবগাহন করি। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক বৃন্দ, সেহেরির আনন্দময় ক্ষণে আপনারা দেখেছেন ফাইজানে সেহেরি।
প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, ফয়জানে সেহরির এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা সাদকা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে মুবাল্লিক ইসলামী ভাই রয়েছেন, ইনশাআল্লাহ মুবাল্লিক ইসলামী ভাই সাদকা নিয়ে কিছু মদিনী ফুল, হাদিসে করিমা আর কোরআনে মজিদ, ফুরকানে হামিদ থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করবেন। আমাদের সাথে কারি সাহেব রয়েছেন, আমরা কারি সাহেব থেকে আল্লাহ তাআলার পবিত্র কালাম শুনব।
بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله مٹتے ہیں جہاں بھر کے عالم مدینے مٹتے ہیں جہاں بھر کے عالم مدینے میں بگڑے ہوئے بنتے ہیں سب کام مدینے میں بگڑے ہوئے بنتے ہیں سب کام مدینے میں اے حاجیوں رو رو کر کہہ دینا سلام سے اے حاجیوں رو رو کر کہہ دینا سلام سے لے جا غریبوں کا غریبوں کا پیغام مدینے میں لے جاؤ غریبوں کا پیغام مدینے میں
আলহামদুলিল্লাহ আমরা নাতি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম। আজকের আমাদের বিষয় হচ্ছে সাদকা। হযরতে মাইমুনা বিনতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি আরজ করেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে সাদকার ব্যাপারে কিছু ইরশাদ করুন। হুজুর নবী করিম রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সাদকা করবে, তবে সেই সাদকা তার ও আগুনের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে।
জি আরমান ভাই, সাদকা করার ব্যাপারে শুধু হাদিসে পাকের মধ্যেই নয়, আলহামদুলিল্লাহ কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের ২৭ পারায় এবং সূরা হাদিদের ১৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাদকার ব্যাপারে বলেন, নিশ্চয় সাদকাদাতা পুরুষ এবং সাদকাদাত্রী নারীগণ এবং তারাই আল্লাহকে উত্তম কর্জ দিয়েছে, তাদের জন্য দ্বিগুণ রয়েছে এবং তাদের জন্য সম্মানজনক প্রতিদান রয়েছে।
আল্লাহ সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, এছাড়াও দ্বিতীয় পারায় সূরা বাকারার মধ্যে ২৬২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ফরমান, ওই সব লোক যারা স্বীয় সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, অতঃপর ব্যয় করার পরে না খোটা দেয় না ক্লেশ দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের না আছে কোনো আশঙ্কা আর না আছে কোনো দুঃখ। হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাদকা এবং সিলা রহমি দ্বারা আল্লাহ আজ্জা বাজাল বয়সে বরকত দান করেন এবং মন্দ মৃত্যুকে দূর করে দেন এবং অপছন্দনীয় বস্তুকেও দূরীভূত করে দেন। সাদকার এত ফজিলত রয়েছে।
ভোর প্রায় ৫টা বেজে ৪৫ মিনিটে মাহে রমজানের পবিত্র সময়ে দেখেছেন নিগরানী সুরার সুন্নাতে ভরা বয়ান।
এক আদমি লড়কি সে শাদি করতা হয়, এক আরসা গুজরতা হয় اور تمہیں ایک دوسرے پر اعتماد نہیں ہے, خالی موبائل فون دیکھ کر آپ بولو کہ جناب یہ یوں ہو گیا یوں ہو گیا یوں ہو گیا اور اس نے یہ کر دیا وہ کر دیا, بیٹھ کر کیا بیوی سے بات نہیں ہوگی یا بیوی کیا شور سے بات نہیں کرے گی. مجھے خبریں جب پہنچتی ہیں تو اس میں اس طرح کی چیزیں آتی ہیں کہ جناب غیرت کے نام پر بھائی نے بہن کو قتل کر دیا, بھائی کو پتا چلا کہ بہن نے ایسا کیا قتل کر دیا, بھائی کو شک ہو گیا کہ جناب کہ یہ یوں کر رہی ہے تو یہ قتل کر دیا, شوہر کو پتا چلا بیوی یوں کر رہی ہے تو اسے قتل کر دیا, اچھا پتا چلتا ہے کہ وہ چھوٹے بھائی ہے تو چھوٹے بھائی کو قتل کر دیا, تو ماں کو قتل کر دیا. عجیب تماشا ہے, قتل و غارت گری عام ہے, قتل و غارت گری ہو رہی ہے, تماشا مچا ہوا ہے خاندانوں میں, تباہیاں مچی ہوئی ہیں.
ارے عورت کی آواز, ارے لڑکی کی آواز, ارے لڑکی کی آواز ہے, ارے میرے کو نمبر مل گیا, ایک لڑکی کا رونگ نمبر ہے, رونگ نمبر ہے, چلو یار اس کے پیچھے پڑ جا. ارے بے غیرت, بے شرم, بے حیا انسان, تو جانتا ہے کہ تو کس کے گھر کو تباہ کرنے جا رہا ہے؟ وہ کسی کی بہن ہوگی اس پر تہمت لگ جائے گی, وہ کسی کی بیوی ہوگی اس پر تہمت لگ جائے گی, وہ کسی کی ماں ہوگی اس پر تہمت لگ جائے گی. ہے ہمارے یہاں بدقسمتی کے معاشرے میں. ارے وہاں اوف, ارے ادھر چلو ادھر چلو ادھر, لڑکیاں. ارے کیا گدھوں کی طرح لڑکیوں کے پیچھے بھاگتے ہو؟ ارے وہ مووی دیکھو وہاں لڑکیاں نظر آئیں گی, وہ دیکھو ادھر لڑکیاں نظر آئیں گی, ادھر لڑکیاں بھی بے شرم, بے حیائی کا بازار گرم کی ہوئی ہوتی ہے, وہ بھی جمع ہوتی ہے جہاں لڑکے نظر آئے ان کو, لڑکے ان کو دیکھنے کے لیے آئے. یہ سب بے شرمی اور بے غیرتی کا ایک بازار گرم ہے. اے میرا سننے دیکھنے والوں, تم ان لوگوں میں کبھی شامل مت ہونا. سوشل میڈیا نے بھی تباہی مچائی ہے. ایک خبر میں نے پڑھی سوشل میڈیا پر, چیٹنگ کے اندر ایک لڑکے نے لڑکی سے چیٹنگ شروع کر دی. اب یہ دونوں طرف سے چیٹنگ ہو رہی ہیں, وہ اس کو محبت کا پیغام بھیج رہا ہے, وہ اس کو محبت کے پیغام بھیج رہی ہے, یوں ایک دوسرے کو پیغامات کا سلسلہ شروع ہوا. اچانک یہ طے ہوا کہ چلو کسی جگہ ملتے ہیں. ٹائم سیٹ ہوا, جب ٹائم سیٹ ہوا ملے تو دونوں سگے بھائی بہن تھے, موبائل لے کر بیٹھے ہوئے ہیں تو ادھر جاتے ہیں ادھر جاتے ہیں, ادھر جھانکتے ہیں ادھر جھانکتے ہیں. کیا ہو گیا آپ کو؟ کبھی میوزک کان میں جا رہا ہے تو کبھی عورت نظر آ رہی ہے, کبھی یہ ہو رہا ہے کبھی وہ ہو رہا ہے. تو اللہ کی پناہ ایسا نہ کریں. اور وہ لوگ جو اس طرح رونگ نمبر مارتے ہیں اور رونگ نمبر کے طریقے پر چلتے ہیں, جا کر گھروں کے نیچے جا جا کر جوان لڑکیوں کو تنگ کرتے ہیں, طرح طرح کے لیٹر لکھتے ہیں, طرح طرح کے میسیجز بھیج دیتے ہیں, اس طرح کے تمام لڑکوں کو, نوجوانوں کو, ان سب کو ہوش کے ناخن لینے چاہیے. ذاتی زندگی میں مداخلت, اس میں شوہر اور بیوی میں طلاقیں بڑھ گئے. 26 دسمبر 2016 کی خبر کے مطابق 10 میں ایک بیوی اپنے خاوند کا موبائل فون ضرور چیک کرتی ہے, یہ رپورٹ بیان کی گئی ہے. شادی کے بعد کئی لوگوں کی زندگیاں تبدیل ہو جاتی ہیں, سوچیں تبدیل ہو جاتی ہیں, مزاج تبدیل ہو جاتے ہیں, میچورٹی آ جاتی ہے. معاذ اللہ سما معاذ اللہ, بعد ایسے بےغیرت ہوتے ہیں کہ اپنی ماں پر شک کرتے ہیں. موبائل پر بے ہدا پیغام گھریلو زندگی میں زہر گھولنے لگے, طلاق کی شرح میں اضافہ, یہ بھی رپورٹ ہے. غیر اخلاقی ٹیکسٹ اور ملٹی میڈیا موبائل فون میسیجز کے منفی اثرات گھریلو زندگی میں زہر گھولنے لگے. محض ہنسی مذاق کے طور پر کی گئی پیغام رسانی سے والدین, بچوں اور میاں بیوی کے درمیان اعتماد کا رشتہ کمزور بننے لگا اور طلاق کی شرح بڑھ گئی. سماجی حلقے کے بعض لوگوں کا کہنا ہے کہ ایس ایم ایس کی بنیاد پر خواتین کے کردار کو شک کی نگاہ سے دیکھنا
درست نہیں ہے. اعتماد کرنا سیکھو اپنے شوہر پر, اپنی بیوی پر اعتماد کرنا سیکھو, اپنی بہن پر اعتماد کرنا سیکھو, اپنے بھائی پر اعتماد کرنا سیکھو, اپنے بھائیوں پر اعتماد کرنا سیکھو. جو گھر شک کی اینٹوں پر بنتے ہیں نا, وہ ٹوٹ جایا کرتے ہیں, گر جایا کرتے ہیں. کوئی باہر کا آدمی آ کر آپ کے گھر میں لڑائی کرا کر چلا جائے گا, کوئی پڑوسی آ کر پڑوسی کے گھر میں لڑائی کرا کر چلا جائے گا. میں آپ کو بہت سمپل سی بات کرتا ہوں, سمپل سی بات کرتا ہوں, دو اور دو چار والی بات کرتا ہوں. آپ کو کسی کے بارے میں پتا چلا کہ اس یہ ایسا, کوئی آ کر کہتا ہے یہ ایسا, بیٹھ کر تصدیق کرے, لڑا لڑی نہیں کرے, مارا ماری نہیں, یہ کیا ہے, یہ کیا تماشا مچا کر رکھا ہے, یہ کوئی طریقہ ہے, مجھے تم سے یہ امید نہیں تھی. اتنی ساری بحث کرنے کی کیا ضرورت ہے؟ بدگمانی حرام اور جہنم میں لے جانے والا کام ہے. گھر میں شک و شبے, موبائل چیک کرنے کی عادتیں نہ رکھیں, مہربانی کریں. جو ایسا کرتے ہیں وہ اپنے پاؤں پہ کلاڑا مارتے ہیں. یقین مانو اپنے پاؤں پہ کلاڑا مار رہے ہو. زندگی گزار دو گے, 40-40 سال ہو جائیں گے, تمہیں نہ کبھی بیوی پہ بھروسہ ہوگا, نہ بیوی کو کبھی شوہر پہ بھروسہ ہوگا. شیطان چاہتا ہے ہمارے درمیان تہمتیں اور بہتان آئیں, شیطان چاہتا ہے کہ ہمارے درمیان غیبتیں اور چگلیاں ہوں, شیطان چاہتا ہے ہمارے درمیان حسد اور مسلمانوں کے درمیان دوریاں ہوں. کہتے ہیں کہ دنیا کے مور دین 90% ڈسپیوٹ, 90% سے زیادہ جھگڑے مس کمیونیکیشن کی وجہ سے ہوتے ہیں.
زہرر نمازের পর দেখেছেন বিশুদ্ধভাবে নামাজ পড়ার পদ্ধতি নিয়ে অনুষ্ঠান নামাজের আহকাম.
পিওপি ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, মাদিনা চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামে আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি. আজকের এই পর্বে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘুম, সেটা হচ্ছে নিদ্রা. কিবলা শেখ হযরত আমির আল সুন্নাত বর্ণনা করছেন, নিদ্রা দ্বারা, ঘুম দ্বারা বজু ভঙ্গ হওয়ার দুইটা শর্ত. কয়টা শর্ত? দুইটা শর্ত. ভালোভাবে আমরা গভীরভাবে মনোযোগ দেই যে নিদ্রা দ্বারা ঘুম ভাঙার দুইটা শর্ত. দুটোটা শর্ত যদি একসাথে পাওয়া যায় তাহলে বজু ভেঙে যাবে. দুটোটা শর্ত যদি একসাথে পাওয়া যায় তো বজু ভেঙে যাবে, আর যদি একটা পাওয়া গেল তো অপরটা পাওয়া গেল না, তখন বজু ভাঙবে না. নিদ্রা দ্বারা উজু ভঙ্গ হওয়ার দুইটা শর্ত. এক নম্বর, নিদ্রার সময় উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত না থাকা. নম্বর দুই, অচেতন অবস্থায় নিদ্রার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না হওয়া, যেসব নিদ্রার ক্ষেত্রে উজু ভঙ্গ হয় না. ঘুমের 10 ধরনের অবস্থা, 10 প্রকারের অবস্থা, যে অবস্থায় উজু ভঙ্গ হয় না. নম্বর এক, উভয় নিতম্ব জমিনের সাথে সংযুক্ত রেখে, উভয় নিতম্ব জমিনের সাথে সংযুক্ত রেখে এবং উভয় পা একদিকে প্রসারিত করে, উভয় পা একদিকে প্রসারিত করে বসা অবস্থায় ঘুমালে, বসা অবস্থায় ঘুমালে আপনার বজু ভঙ্গ হবে না. উভয় নিতম্ব জমিনের সাথে সংযুক্ত রেখে এবং উভয় পা একদিকে প্রসারিত করে বসা অবস্থায় ঘুমালে. আমাদের ইসলামী ভাই ইনশাআল্লাহ দেখাচ্ছেন কিভাবে ঘুমোলে বজু ভঙ্গ হয় না. দেখেন, ওনার উভয় নিতম্ব জমিনের সাথে ঠাসা, একদম জমিনের সাথে সংযুক্ত রয়েছে এবং তার উভয় পা একদিকে প্রসারিত অবস্থায় আছে. এই অবস্থায় যদি ইনি ঘুমান তো ইনার বজু ভঙ্গ হবে না. অনুরূপভাবে এখানে উদাহরণস্বরূপ কিতাবের মধ্যে দেয়া আছে, চেয়ার, বাস ও রেলগাড়ির আসনে বসা অবস্থায় ঘুমালে এ ধরনের একই হুকুম, অর্থাৎ তার বজু ভঙ্গ হবে না. নম্বর দুই, উভয় নিতম্ব জমিনের সাথে সংযুক্ত রেখে এবং উভয় হাত দ্বারা উভয় পায়ের গোছাকে বেষ্টন করে, অর্থাৎ ধরে ঘিরে বসা অবস্থায় ঘুমালে এই অবস্থায় বজু ভঙ্গ হবে না. চাই তার হাত জমিনের উপর রাখুক অথবা মাথা হাঁটুর উপর রাখুক. দেখেন, আমার ইসলামী ভাই, ওনার নিতম্ব মাটির সাথে সংযুক্ত, মাটির সাথে ভালো করে সংযুক্ত আছে. এই অবস্থায় উনি ঘুমোচ্ছেন, ওনার উভয় হাত ও উভয় পায়ের গোছাকে বেষ্টন করে বসা অবস্থায় ঘুমোচ্ছেন. সামনের দুই পাকে, পায়ের গোছাকে উনি বেষ্টন করেছেন, হাতে আঁকড়ে ধরেছেন, এই অবস্থায় ঘুমোচ্ছেন. এই অবস্থায় যদি তার হাত জমিনের উপর চলে আসে আর মাথা যদি হাঁটুর উপরও রাখে তাহলে এই অবস্থায় ওনার বজু ভঙ্গ হবে না. তিন নম্বর, জমিন, পালং অর্থাৎ খাট, চতুষ্পদ জন্তু ইত্যাদিতে চারজানু হয়ে বসা অবস্থায় ঘুমালে. চারজানু, যে আমার ইসলামী ভাই এখন বসেছেন, এটা হচ্ছে চারজানু. আমরা তাশাহুদে যেভাবে বসে থাকি ওটা হচ্ছে দোজানু বসা, আর এটা হচ্ছে চার জানু হয়ে বসা। এই অবস্থায় যদি কেউ জমিনের উপর বসে বা পালঙ্কের উপর বসে অথবা চতুষ্পদ জন্তুর উপর সাবার হয় আরোহণ করে চার জানু অবস্থায়, তাহলে তার বজু ভঙ্গ হবে না। নাম্বার চার, দোজানু করে সোজা হয়ে বসা অবস্থায় ঘুমালে, দোজানু করে সোজা হয়ে বসা অবস্থায় ঘুমালে তাহলে আমাদের বজু ভঙ্গ হবে না। ঘোড়া বা খচ্চরের জিনসজ্জিত পৃষ্ঠে, ঘোড়া বা খচ্চরের জিনসজ্জিত পৃষ্ঠে অর্থাৎ ঘোড়া বা খচ্চরের উপর আরোহী বসার জন্য যেই সিট আসন রাখা হয় ওটাকে বলে জিন। ওই অবস্থায় যদি আরোহণ অবস্থায় ঘুমান তাহলে বজু ভাঙবে না। নাম্বার ৬, জীবজন্তু উঁচু ভূমিতে আরোহণের সময় বা সমতল ভূমিতে চলার সময়, যদি জীবজন্তু উপরের দিকে উঠে আর আরোহী ব্যক্তি আর জন্তুর পিঠে মাঝখানে কোনো আসন নাই, বসার কোনো সিট নাই, সমতল ভূমিতে চলছে, তখনও কি নাই, জিন নাই, বসার সিট নাই, এই দুই অবস্থায়ও কি ভাঙবে না, বজু ভাঙবে না। নাম্বার ৭, উভয় নিতম্ব সংযুক্ত রেখে, উভয় নিতম্ব সংযুক্ত রেখে একদম ঠাসা লাগানো রেখে বালিশ বা অন্য কোনো কিছুতে হেলান দিয়ে বসা অবস্থায় ঘুমালে, উভয় নিতম্ব সংযুক্ত উনার বালিশের সাথে বা অন্য কিছুতে হেলান দিয়ে উনি ঘুমাচ্ছে, যদিও তা সরিয়ে ফেলা হয় নিচে, যদি পিছনে যদি বালিশ থাকে বালিশ সরিয়ে ফেলার পর উনি যদি পড়ে যান অবস্থায় ইনি হেলান দিয়ে উভয় নিতম্ব মাটির সাথে সংযুক্ত আর উনি হেলান দিয়ে ঘুমাচ্ছেন, হেলান দিয়ে ঘুমাচ্ছেন, এই অবস্থায় যদি পিছনের বালিশ বা যেটাতে উনি হেলান দিয়ে ঘুমাচ্ছেন ওটা যদি সরিয়ে ফেলা হয় আর উনি যদি পড়ে যান তারপরও ওনার বজু ভঙ্গ হবে না। নাম্বার ৮, দণ্ডায়মান অবস্থায় ঘুমালে, রমজানের মধ্যে লম্বা কেরাত, লম্বা কেরাত পড়ছেন, খতমে তারাবি, ইমাম পড়ছেন তো পড়ছেন, মুক্তাদি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেই তো ঘুমাচ্ছে, যদি দাঁড়ানো অবস্থায় এইভাবে ঘুম চলে আসে তাহলেও বজু ভঙ্গ হবে না। নাম্বার ৯, রুকু অবস্থায় ঘুমালে, আমরা যখন রুকু করি নামাজে, আমরা যখন রুকুতে যাই রুকু অবস্থায় ঘুমালেও বজু ভাঙবে না। একাকী নামাজ পড়ছেন দীর্ঘক্ষণ ঘুমিয়ে যান এই অবস্থায় যদি থাকেন তাহলে ওনার বজু ভঙ্গ হবে না। এরপর আসছি আমরা ১০ নম্বরে, যেভাবে পুরুষ ইসলামী ভাইয়েরা সিজদা করে থাকে ওই অবস্থায় যদি কেউ ঘুমিয়ে পড়েন তাহলে তার বজু ভঙ্গ হবে না।
তারপর দেখেছেন রমজানের ফজিলত ও মর্যাদা নিয়ে অনুষ্ঠান রমজান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মেহমান।
দর্শকবৃন্দ, অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান এর মধ্যে আমরা উপস্থিত হয়েছি, আপনারাও যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত। আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইত্তেবা, সুন্নতের গুরুত্ব কি রয়েছে সম্পর্কে আলোচনা করব। আসুন এর আগে আমরা কালাম শ্রবণ করব।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ মদিনা যাবার দাওনাই ইজাজত যাবার দাওনাই ইজাজত নবী রহমত শফী উম্মত মদিনা যাবার দাওনাই ইজাজত নবী রহমত শফী উম্মত কোরাউডে কে পান প্রেমে শরবত কোরাও দেখে পান প্রেমের শরবত নবী এ রহমত শফী উম্মত নবী এ রহমত শফী উম্মত।
কোরআন কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে দ্বিতীয় পারা সূরা আলে ইমরান 31 নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, হে মাহবুব আপনি বলে দিন, হে মানব কুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তো এই আয়াতে মোবারকে জানা গেল যে আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবিটা ওই সময় বাস্তব হয় যখন আমরা সিঙ্গিদে আলম, নূরে মুজাসসাম, সাহেবানি আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করব।
নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি নৈকট্য পেতে চায় আর আল্লাহ তাআলার কেউ যদি ওলি হতে চায় তো তার উচিত সে যাতে সুন্নাত রূপে আমল করে। আজ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সাহাবা কেরাম এসেছেন, তাবিন তাবা তাবিন হয়েছেন এবং যত ওলি আল্লাহ হবেন, সিদ্দিক যত হবেন, তো ইনাদেরকে যে মর্তবা পূর্বে যাদেরকে পাওয়া গেছে এবং পরে যাদেরকে পাওয়া যাবে, তো নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের বরকতই পাওয়া যাবে। খাজা আজমিরি সঞ্জীরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা যে শান ও মান রিফাত ও কামাল আজমত দান করেছেন তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার জন্যই আল্লাহ তাআলা দান করেছেন। বুজুর্গানি কেরামের সুন্নতের উপরে আমল করার জজবা কত ছিল, সানিফ ভাই আপনি এই ঘটনা থেকে বুঝতে পারবেন কি পীর আবু সালে দানদানি রহমতুল্লাহি তাআলা শেখ আবু সঈদ রহমতুল্লাহি তাআলা মুরিদ ছিলেন, তিনি বলেন কি শেখ আবু সঈদ রহমতুল্লাহি তাআলা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আর এত বৃদ্ধ হয়েছিলেন কি দাঁতগুলো সব ঝরে গিয়েছিল, মুখের মধ্যে একটিও দাঁত ছিল না। যখন তিনি খাবার খেতেন আর খাবার থেকে যখন অবসর হতেন তো নিজের মুরিদিনকে বলতেন খিলাল দাও, আমি খিলাল করব।
আচ্ছা, দাঁত নেই খিলাল করবে?
আচ্ছা, দাঁত নেই তিনি খিলাল করবেন।
আচ্ছা,
তিনি খিলাল নিতেন, দাঁত তো ছিল না, আস্তে আস্তে করে দাঁতের জায়গায় নাড়া দিতেন। একদিন তিনি খাবার খেতে বসলেন, খাবার যখন খেয়ে নিলেন তখন মুরিদকে বললেন কি আমাকে খিলাল দাও। তো এক মুরিদ মনে মনে বলছিল হুজুরের তো মুখে একটাও দাঁত নেই, কিন্তু প্রতিদিন তিনি এভাবে করে খিলাল আমাদের থেকে চেয়ে নেন। এমন সময় হযরতে সাইয়েদুনা শেখ আবু সাঈদ রহমতুল্লাহি তাআলা তার মনের কথা বুঝে গেলেন, তোমরা জানো আমি কেন খিলাল নি? এই জন্য কি এটা আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে।
যেমন হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় শর্মার মুখে ছিল এরকম যে এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওযু করলেন এবং অজু করে সে নিজে মুস্কি হাসলেন, সঙ্গীরা জিজ্ঞাসা করলেন যে আপনি অজু করলেন এরপর মুস্কি হাসলেন, তো আরজ করলেন আমি শর্মা আরজ করছি যে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অজু করেছিলেন, অজু করার পরে মুস্কি হাসছিলেন,
সুবহানাল্লাহ।
এজন্য আমি এই সুন্নাতকে পালন করলাম
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ ফরমিয়েছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো। কিন্তু এখানে একটা বিষয় বলার অপেক্ষা রাখে যে আমাদের সমাজের মধ্যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি যে এটা স্বীকার করি মুখে বলি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়া দাবিদার। আসলে এটা আমাদের উপলব্ধি করা দরকার যে আমাদের সমাজে যারা আমরা আশিকের রাসূল দাবি করি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদেরকে এই শিক্ষা হাসিল করা দরকার যে আমরাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য আমার নবীর সুন্নতের উপর আমল করব। তো এইভাবে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার বিষয়ে আরো অনেক ফজিলত হাদিসে মুবারাকার মধ্যে বর্ণনা করা আছে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তি
জি
আল্লাহ তাআলার আশ্রয়ের ছায়ায় নিচে থাকবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এর মধ্যে কিন্তু এক প্রকার রয়েছে যারা আমার সুন্নতের উপর আমল করবে।
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যাতে করে আমরা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি অনুকরণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পথ দিয়ে হেঁটে যেতেন আমাদেরকে ফলো করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কারোবার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলেছেন, কিভাবে লেনদেন করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের উপরে যদি আমরা গুরুত্ব দিই আর যদি সেখান থেকে যদি নকল যদি আমরা করি, দেখুন দুনিয়ার পরীক্ষায় যদি আমরা নকল করি আর ধরা যদি পড়ে যায় তা ফেল হয়ে যাব, আমরা বাদ দিয়ে দিবে আমাদেরকে পরীক্ষা থেকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নকল করে যদি আমরা কবরে নামতে পারি তাহলে আমরা পাস হয়ে যাব সেখানে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো তাকে আমি জান্নাতে সঙ্গে করে নিয়ে যাব।
আসর নামাজের পরে দেখেছেন আসুন দোয়া শিখি।
প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের মাদানী মুন্না এবং মাদানী মুনিরা, আলহামদুলিল্লাহ আসসাবুজাল আমরা আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি এক বিশেষ এবং শিক্ষামূলক অনুষ্ঠান যার নাম হচ্ছে আসুন দোয়া শিখি। আজকে মসজিদে প্রবেশ করার এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া শিখব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা আমাদের সাথে থাকুন, এখানে মাদানী মুন্নারা উপস্থিত রয়েছে, আমরা একসাথে দোয়ার অনুশীলন করব। ইনশাআল্লাহ অনুশীলন করতে করতে আমরা দোয়া মুখস্থ করে নেব। আসুন দোয়া শিখি। আজকের পর্বে আমরা মসজিদে প্রবেশ করার এবং মসজিদ থেকে বাইরে বের হওয়ার দোয়া শিখব ইনশাআল্লাহ আসসাবুজাল। যখন আমরা মসজিদে প্রবেশ হব প্রথমে আমরা কি করব, বিসমিল্লাহ শরীফ পাঠ করব, এরপরে দুরূদ শরীফ পাঠ করব, এরপরে এই দোয়াটি পাঠ করব। বিসমিল্লাহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
বিসমিল্লাহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা।
আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা।
কে কে শোনাতে পারবে?
ইনশাআল্লাহ।
হ্যাঁ সবাই পারবে ইনশাআল্লাহ, শুনবো। প্রস্তুত? ইনশাআল্লাহ। প্রথমে আপনি শুনান।
بسم الله وصلى الله تعالى على محمد اللهم افتح لي ابواب رحمتك
سبحان الله আবার শুনুন
بسم الله وصلى الله تعالى على محمد اللهم افتح لي ابواب رحمتك
ما شاء الله এখন মসজিদ থেকে বের হওয়ার ইনশাআল্লাহ সুবহান আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক
কে কে শোনাবে
ইনশাআল্লাহ
হ্যাঁ এবার ডান দিক থেকে শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে আপনি বলুন
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক
মাশাআল্লাহ আমরা কি বলবো
আর তারপরে দেখেছেন পেরেশানিগ্রস্ত মানুষের পেরেশানি থেকে মুক্তি লাভের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা।
আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসাতে আপনাদের পাঠানো ফোন কল, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দীন রহিমাহুল্লাহ তাআলা ইন্নাদের বাণী সমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলম এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা ববিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজাবে দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আলসাবাজাল। আসুন আমরা দেরি না করে সরাসরি আপনার ফোন কল দিকে যাব, দেখব যে কোন স্নায়ুবে কোথ থেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। জি কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আক্কাস আলী, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার ওয়াইফের পায়ে পানির মাধ্যমে গা হচ্ছে আর কি, আঙ্গুলগুলির মধ্যে খুব যন্ত্রণা করে, এই কি কোনো চিকিৎসা?
আক্কাস আলী ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে বলেছেন, আপনার বাচ্চার মায়ের পায়ের আঙ্গুলে পানি লেগে লেগে ঘা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক। রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু, আল্লাহ তাআলা শিফাতি নাম তিনবার পাঠ করুন, এরপর যেখানে ঘা হয়েছে ওখানে ফুঁক দিন ইনশাআল্লাহ তাআলা। আশা করি অতি তাড়াতাড়ি শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জাবাদাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি পরবর্তী কল চালিয়ে দিন।
আমার নাম মেহেদি আর আমি কুমিল্লা থেকে বলছি। আমার রাগিনার কিছুদিন যাবত ওনার হেয়ারে জিনে আসল করছে, অনেক কবিরাজ দেখাইলাম, ওদের দেখাইলাম, কিছুতেই লাভ হচ্ছে না।
জিন ভর করেছে ভাগিনাকে, আল্লাহ তার আসানি করুক। আমি আলী সুন্নাতের লিখিত একটি রিসালা অসুস্থ আবিদ এর 39 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, জিন যাদের উপর ভর করে, যাদেরকে জিনে ধরে, এদের জন্য রুহানি চিকিৎসা। শোয়ার সময় আপনার ভাগিনাকে বলবেন তিনি যেন বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে নেয়। ইনশাআল্লাহ তার দুষ্ট জিন এমনকি আপনার মানুষের অনুষ্ঠিত আক্রমণ এবং সকল কিছুতে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি জিনে ধরে ফেলে ভর করেছে বলেছেন, তিনি যেন ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বেশি মনে করে পাঠ করতে বলেন, ইনশাআল্লাহ তাআলা জিন দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এসএমএস করেছেন বিনতে বিশারাত আলী রাজশাহী থেকে, আপনি বলেছেন যে আমাদের একটা জমি বিক্রির জন্য অনেকদিন ধরে চেষ্টা করা হচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে না, বিক্রি করা খুব দরকার, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন, এর জন্য কি করব প্লিজ উত্তর দিন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাদের ন্যাক উদ্দেশ্যগুলো পূরণ করে দিক। একটি অজিফা বলে দিচ্ছি, অজিফার আমল করুন ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। অজিফাটি হচ্ছে জুমার নামাজের পরে যখন আসরের ওয়াক্ত হবে তো আসরের নামাজ আদায় করে মুসল্লাতেই বসে থাকবেন, অর্থাৎ আপনি নামাজের বিছানায় যে জায়নামাজ থাকবে জায়নামাজে বসে থাকবেন, জায়নামাজের মধ্যে বসে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম এই অজিফা পাঠ করতে থাকুন, পাঠ করতে থাকুন, পাঠ করতে থাকুন। যখন মাগরিবের আজান দিয়ে দিবে এই সময় যখন হবে তখন আপনি আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন, আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি কিছুদিনের মধ্যেই এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইফতারের সময় দোয়া কবুল হওয়ার বরকতময় মুহূর্তে দেখেছেন অনুষ্ঠান মুনাজাতে ইফতার।
ইসলামী ভাইয়েরা আর মাদ্রী চ্যানেলের দর্শক বৃন্দ, মুনাজাতে ইফতারের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা আল্লাহ তাআলার পবিত্র কালাম শুনি।
বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير।
তওবার কি ফজিলত রয়েছে এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। বর্ণিত হয়েছে যে ব্যক্তি আস্তাগফার করবে অর্থাৎ তওবা করবে তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে কি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল মানুষের দ্বারা ভুল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, কিন্তু এই সব মানুষের মধ্যে সে উত্তম যে তওবা করে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি ওয়ালি বলে, তোমাদের দ্বারা যদি গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে তো তোমরা তওবা কেন করছো না, তওবা করে নাও, আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছে। যে ব্যক্তি গুনাহ করে বা গুনাহ হয়ে যায় আর সে যখন তওবা করে না তো আল্লাহ তাআলা তার উপরে বেশি অসন্তুষ্ট হয়। এই জন্য উচিত যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় তো উচিত যাতে সঙ্গে সঙ্গে আমরা কি করি, তওবা আমরা করে নিই। এক ব্যক্তি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, এক ব্যক্তি গুনাহ করেছে, কি তার গুনাহ ক্ষমার কোনো উপায় রয়েছে? হযরত সাইয়েদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে মুখ ফিরিয়ে নিলেন। এরপর কান্নারত অবস্থায় বললেন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে,
সেগুলো খুলে আর বন্ধ হয়, কিন্তু তওবার দরজা বন্ধ হয় না। কেননা তওবার দরজায় একটি ফেরেশতা নিযুক্ত রয়েছে, যার কারণে সেই তওবার দরজা বন্ধ হয় না। সুতরাং তোমরা তওবা করো আর নেক আমল করতে থাকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমরা হাত তুলে দিই, যাতে করে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয় আর আমাদের উপরে দয়া করে। আমাদের সাথে ইসলামী ভাই রয়েছেন, আসুন আমরাও মুনাজাত করি। আর ইনি যে কালামগুলো পড়বে, আশারগুলো, সে দোয়ার সাথে সাথে আমরাও হাত তুলে আমিন আমিন বলি।
আমরা যে উদাসীনতার চাদর পরে ঘুমিয়ে রয়েছি, এ আল্লাহ এই চাদর থেকে বেরিয়ে আসার তৌফিক দিয়ে দাও। এর মালিক ও মওলা, আমরা তওবার ব্যাপারে শুনেছি, তওবার দরজা খোলা আছে। আমরা আজকে তোমার ঘরে বসে সত্যিকারে অন্তরে তওবা করছি মওলা, আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবাকেও মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের এই অসম্পূর্ণ ইবাদতকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। হে আল্লাহ, আমল নামায় নেকির বিন্দু মাত্র নেই, আমল নামার দিকে যখন তাকাই তো সেখানে গুনাহ আর গুনাহ দেখতে পাই। হে আল্লাহ, হে আল্লাহ, মালিক ও মওলা, আমাদের আমল নামাকে তুমি ভালো করে দাও। এ আল্লাহ আমল নামায় যাতে বেশি বেশি নেক আমল করিয়ে সেখানে লিখাতে পারি এবং তৌফিক দিয়ে দাও, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ কবরের আজাব থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। এ আল্লাহ মালিক মওলা, যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দিয়ে দাও, যারা অভাবে রয়েছে তাদের অভাব দূর করে দাও, যারা পারিবারিক ব্যাপারে অশান্তির শিকার রয়েছে ওনাদের পরিবারে শান্তি দিয়ে দাও। এ আল্লাহ, যে মায়ের আঁচলে সন্তান নেই, এ আল্লাহ সে মায়ের আঁচলে সন্তান দিয়ে দাও। এ আল্লাহ মালিক মওলা, আমাদের মা বাবাকেও মাফ করে দাও, যাদের মা বাবা নেই অন্ধকার কবরে চলে গেছে, মওলা তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে এখন থেকে নেক আমল করার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ ভালো ভালো আমল করার তৌফিক দিয়ে দাও, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও, সত্যিকারের তওবা আমাদেরকে নসিব করে দাও। ইয়া আল্লাহ মালিক মওলা, যা চাইতে পেরেছি সেটাও দান করো, যা চাইতে পারিনি সেটাও দান করো, যা মনে আছে সেটাও দান করো, যা পরে মনে আসে তাও দান করো। ইয়া আল্লাহ আমাদের সকলের দোয়াকে তোমার হাবিবের ওসিলায় কবুল মঞ্জুর করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ।
মাগরিবের নামাজের পর আপনারা দেখেছেন ইলম ও হিকমতপূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা।
দিন ভী আল্লাহ আজ্জা ওয়া জাল কি এক নেমত হ্যায়, সোনে সে পেহলে ক্যা দুয়া পড়নি চাহিয়ে ওর সোনে কি কুছ এহতিয়াতে বাতা দেন।
আমিরে সুন্নাত সে ইয়ে আর্জ হ্যায়, ক্যা বাচ্চে বড়ো কে সাথ সো সকতে হ্যায়?
সোনে সে পেহলে یہ دعا پڑھ سکتے ہیں، اللہم بسمک اموت و احیا، اور بھی دعائیں، وہ اس طرح ہاتھ رکھ کے تھوڑا حصہ سر کے نیچے رہے گا، تھوڑا گال کے نیچے، اس طرح سیدھا ہاتھ، سیدھی کروٹ قبلہ روح ہو کر یہ دعا بھی پڑھی جا سکتی ہے۔ اللہم قنی عذابک یوم تبعث بعبادک، یہ تین مرتبہ پڑھنی ہے یہ دعا۔ اور یہ سرکار صلی اللہ تعالی علیہ وسلم اس طرح یہ کیفیت جو میں نے بتائی نا، تو اس طرح کر کے تین بار یہ دعا پڑھا کرتے تھے، سنت کی نیت سے یہ بھی پڑھ لیا جائے، اور بہتر یہ ہے کہ جب اوراد وغیرہ پڑھ لیں تو آخر میں سورہ کافرون پڑھ لیں، قل یا ایھا الکافرون، انشاءاللہ اسی پر خاتمہ ہوگا۔ اگر پھر کوئی گفتگو کر لی، بات چیت کر لی، تو دوبارہ یہی سورت پڑھ لے رہے، آخری کلام جو ہو نا یہ سورہ کافرون ہو۔ ہاں اس کے بعد درود شریف وغیرہ پڑھا تو کوئی حرج نہیں ہے۔ مزید یہ کہ سوتے میں بستر جھاڑ لینا چاہیے، کیونکہ سونے سے پہلے بستر چادر تکیہ اگر جھاڑ لیں گے نا تو کوئی اس میں کاکروچ وغیرہ بعض اوقات چھپا ہوا ہوتا ہوگا، کبھی کچھ یہ ہوتا ہے، یا کوئی کیڑا کنکڑ ہے، کوئی کچھ ہے، تو کچھ بھی ہوگا تو ہم جھاڑ لیں گے نا، بسم اللہ پڑھ کے جھاڑ لیا جائے تو انشاءاللہ اس سے ہماری اپنی بچت ہوگی، فائدہ ہوگا، کوئی چیز ہوگی تو بھاگ جائے گی، یا موزی ہے جس کو مارنا جائز ہے، موزی کو تو مارنا جائز ہوتا ہے، موزی کیڑوں کو، تو اس کو مار ڈالیں گے، مارنے کا موقع ملا۔ عصر کے بعد سونے سے عقل زائل ہونے کا خوف ہوتا ہے، مطلب حافظہ بھی کمزور ہو سکتا ہے۔ فرمان مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم، جو شخص عصر کے بعد سوئے اور اس کی عقل جاتی رہے تو وہ اپنے ہی کو ملامت کرے۔ دن کے ابتدائی حصے میں سونا یا مغرب و عشاء کے درمیان سونا مکروہ ہے۔ سونے میں مستحب یہ کہ باطہارت سوئے، وضو کر کے سوئے۔ فتح رضویہ شریف میں اور مرآت المناجی میں یہی ہے کہ سیدھی طرف، سیدھی کروٹ پر سونا سنت ہے، انہیں وہی کہ ہتھیلی نیچے رکھ دے، تھوڑا سر کا حصہ، تھوڑا گال کا حصہ، یوں ہی آئے گا، خالی گال پہ تو نہیں سونا مشکل ہے، یوں آئے گا۔ رخسار اور رخسارہ، رخسار راہ ایسا لفظ، تو بعضوں کا تو ہار رہ جاتی ہے، تو رخسار لکھتے ہیں تو کتابت میں غلطی کی وجہ سے، تو پھر رخسار گال کو بولتے ہیں، گال کے نیچے تو بندہ سو نہیں سکتا، تو رخسارا تو وہی کہ یہ سر کا تھوڑا حصہ بھی اس میں شامل ہو جاتا ہے, یہ رخسارا. سوتے وقت قبر میں سونے کو یاد کرے کہ وہاں اکیلے سونا ہوگا, اپنے اعمال کے سوا کوئی بھی وہاں رفیق نہ ہوگا, ساتھی نہ ہوگا. سوتے وقت یاد خدا میں مشغول ہو, تحلیل و تسبیح و تحمید پڑھے, تحلیل یعنی لا الہ الا اللہ ہو, تسبیح سبحان اللہ, تسبیح معنی سبحان اللہ, اور بھی اس کے سیکھے, اور تحمید یعنی الحمدللہ, جس میں اللہ کی حمد ہو وہ تحمید کہلائے گی. یہ نے پڑھتا رہے, یا کریم ہو یا کریم ہو یا کریم ہو, پڑھتے پڑھتے سو جائے, یہ بھی کچھ نہ کچھ ذکر و اذکار کرتا رہے, یہاں تک کہ یعنی جس حالت پر انسان سوتا ہے اسی پر اٹھتا ہے, جس حالت پر مرتا ہے قیامت کے دن اسی پر اٹھے گا. نیند سے بیدار ہو کر جاگ کر مسواک کیجئے. جب لڑکے اور لڑکی کی عمر 10 سال کی ہو جائے تو ان کو الگ الگ سنانا چاہیے, بلکہ اس عمر کا لڑکا اتنے بڑے یعنی اپنی عمر کے لڑکوں یا اپنے سے بڑے مردوں کے ساتھ بھی نہ سوئے. یہ 10 سال کی, اب کوئی خیالات آتے ہیں الٹے سیدھے تو پھر 2 سال کے بچے کو بھی ساتھ میں نہ سنائے, مرنا 10 سال میں تو وہ یہ کہ مراہق کہنے بالغ کے قریب اس کی عمر ہو جاتی ہے, قد کاٹ بھی کسی حد تک نکل آتا ہے بچے کا, تو اس سے دور رہنا ہوگا, احتیاط کرنی ہوگی. بعض اوقات 6-7 سال کا بچہ بھی یوں دیکھنے میں بڑا معلوم ہوتا ہے, پھر اس سے بھی بچنا ہوگا, اس میں اپنے دل پر بھی بندہ غور کر لے. واللہ تعالی اعلم ورسولہ اعلم عز وجل, صلی اللہ تعالی علیہ وآلہ وسلم, صلو علی الحبیب.
আপনারা দেখেছেন ঈশার নামাজের পর অনুষ্ঠান রহমতের 10 দিন.
আমরা আরো একবার আশরায়ে রহমতের অনুষ্ঠান নিয়ে তাদের সামনে উপস্থিত হয়েছি. আসুন আমরা দান সৎকার করার ব্যাপারে ঘটনা শ্রবণ করি. বর্ণিত রয়েছে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই ইনার কাছে ইনার স্ত্রী এসে বলল যে ঘরের মধ্যে রান্না করার জন্য কোনো কিছু নেই, আটা রুটি কোনো কিচ্ছু নেই. তো ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই ইনার সম্মানিতা স্ত্রীকে জিজ্ঞেস করলেন আপনার কাছে কি কোনো দিরহাম রয়েছে? সে বলল আমার কাছে 1টি দিরহাম আছে যা উল বিক্রি করে পেয়েছি. তো ওই বুজুর্গ বলেন ওই দিরহাম আমাকে দিন, আমি যেন বাজার থেকে আটা নিয়ে আসি. তিনি ওই দিরহাম নিয়ে বাজারের মধ্যে গেলেন. যখন বাজারে গেলেন তো আঠার দোকানে, তো সেখানে এক ভিক্ষু গিয়ে উপস্থিত হয়ে গেল আর বলল এই দিরহাম আপনি আমাকে দান করে দিন. তিনি ওই দোকান থেকে আরেক দোকানের মধ্যে চলে গেলেন. ওই ভিক্ষুক ওইখানে চলে গেলেন আর বললেন এই দিরহাম আমাকে দান করে দিন. অর্থাৎ ভিক্ষুক ইনাকে বারবার বারবার বিরক্ত করতেছে. তিনি যখন বেশি বিরক্ত হয়ে গেলেন তো লাস্টে ওই দিরহাম ওই ভিক্ষুককে দান করে দিলেন. এরপর ভিক্ষুক চলে গেল. এখন তিনি খুব চিন্তিত হয়ে গেল, এখন আমি আমার স্ত্রীকে কি বলবো, সে তো আমাকে দিয়েছিল আটা নিয়ে যাওয়ার জন্য, এখন আমি যদি এই থলে খালি নিয়ে যাই তাহলে সে মন খারাপ করবে. তো ওই বুজুর্গ রহমতুল্লাহ চিন্তা করলেন, তিনি একটা ফার্নিচারের দোকানে গেলেন, সেখান থেকে কিছু বুশি অর্থাৎ গাছের যেগুলো চিরাছানা চিরেলে পরে এগুলো নিয়ে ওই থলের ভিতরে ভরে দিলেন. এরপরে ঘরে গিয়ে নিজের স্ত্রীকে দেখে ওই থলে দিয়ে তিনি তাড়াতাড়ি বের হয়ে গেলেন. তিনি ভাবলেন হয়তো যখন আমার স্ত্রী এই থলে খুলবে তো সেখানে যখন এই গাছের বসিগুলা দেখবে সে তো খুব রাগ করবে, এই জন্য তিনি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেলেন. তো ইনার স্ত্রী যখন ওই থলে যখন খুললেন তো দেখলেন যে এগুলো সব উন্নত মানের আটা. তিনি খুব খুশি হলেন এবং ওইগুলাকে খুব সুন্দরভাবে রান্না করলেন. সারাদিন চলে গেল. যখন রাত হলো তিনি খুব চিন্তিত অবস্থায় আপন ঘরের দিকে ফিরে আসলেন. যখন ঘরের ভিতর প্রবেশ করলেন স্ত্রী বললেন যে আপনি সারাদিন কোথায় ছিলেন? আমি তো আপনার জন্য মানে রুটি রান্না করে রেখে দিয়েছি সকাল থেকে, কিন্তু আপনি আসতেছেন না। তিনি বললেন যে আপনি আটা কোথায় পেলেন? বলেন আপনিই তো নিয়ে আসলেন। তো যখন দেখলেন আসলে এগুলা আটা ছিল। তো পিস্তাই বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহ রাস্তায় দান করে, তো আল্লাহ তাআলা তাকে ওই দান উত্তম ভাবে ফিরিয়ে দেন। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলা রাস্তায় এক টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে দশ গুণ বাড়িয়ে দেন। এই ব্যাপারে শেখ তরিকত আমির আহলে সুন্নাত ইনার কিতাব ফয়জানে সুন্নাতের মধ্যে তিনি একটা ঘটনা নকল করেছেন এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা। ইনার ঘরের মধ্যে একজন ভিক্ষুক আসলো। তো ওই বুজুর্গ ইনার স্ত্রীকে বললেন যে ঘরের মধ্যে কি কিছু আছে? স্ত্রী বললেন যে চারটা ডিম রয়েছে। তো তিনি বললেন এই ডিমগুলা ভিক্ষুকে দিয়ে দিন। তো স্ত্রী ওই ডিমগুলা ভিক্ষুকে দিয়ে দিল। একটু পরে এক ব্যক্তি খাসাবর্তি ডিম নিয়ে আসলো আর এগুলো ইনাকে তোফা দিল, উপহার দিল। তো তিনি বললেন যে এখানে গনে দেখো কয়টা রয়েছে। তো যখন গনলেন দেখলেন ৩০টা। তো বললেন আপনি তো চারটা দান করেছেন, এই ৩০টা কোন হিসেবে আসলো? কারণ একের বিনিময়ে তো ১০। তো স্ত্রী বললেন আসলে ১০টা ভাঙ্গা ছিল আর ৩০টা ডিম ভালো ছিল। তো বলা হচ্ছে অর্থাৎ ওই যে দান করেছিল হয়তো তার মধ্যে একটা ভাঙ্গা ছিল, এই জন্য আল্লাহ তাআলা ভাঙ্গা ডিমের পরিবর্তে ভাঙ্গা দান করেছে আর ভালোর পরিবর্তে তাকে ভালো, অর্থাৎ একের পরিবর্তে আল্লাহ তাআলা তাকে ১০ দান করেছে। এই ব্যাপারে আমাদের প্রিয় রব আল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনে পাকের চতুর্থ পারা সূরা আল ইমরান আয়াত হচ্ছে ৯২, এর মধ্যে ইরশাদ হচ্ছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কামজুল ইমানের অনুবাদ, তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহ রাস্তায় আপন প্রিয় বস্তু ব্যয় করবে না।
তারপর দেখেছেন নিগ্রানি সুরার সরাসরি অনুষ্ঠান মিসালি মুআশারা।
ফরেবকারী জিস মুআশারে মে হো ও নহি বান সকতা মিসালি মুআশারা।
মে তো ইয়া ইয়ে কাহুঙ্গা কি আগর জিনে কি খোয়াইশ হে তো কুছ পেহচান পেদা কর, ইস তরহ জব ফরেবকারী ও ধোকেবাজি ওর ইস তরহ কা ফ্রড আম হো জায়ে তো কুছ আপনি আকলোঁ ওর আপনি সোচ ওর আপনি খোয়াইশাত কে আগে ভি কোই এসা দরওয়াজা বানায়ে কি ও দরওয়াজা শরিয়ত কে নাম পর খুলতা হো।
বহুত সি খারাপিয়ো কা বহুত সি গুনাহো কা বচনে কা এক এক ইলাজ হে, দরওয়াজা হো ও শরিয়ত কে মুতাবিক খুলতা হো।
আব মার্কেটো মে ইতনে ধোকে কে জারায়ে মৌজুদ হ্যায়, এক ধোকে বাদ আজকাল আপকে মসাজিদ মে ঘুম রাহা হোগা, ও উসকে হাত মে এক হাত মে এক্সরে হোগা আর এক হাত মে ডক্টর কা পর্চা হোগা, উসমে তকরিবন ইয়ে ধোকেবাজ টাইপ কে লোগ হোতে হ্যায়। সো সো দো দো সো তিন তিন সো নামাজিয়ো কে বীচ মে খড়া হোকার এক্সরে নিকালেগা, ফির ও আপনা ডক্টর কা প্রেসক্রিপশন নিকালেগা, ও ভি সব তাজে তাজে হোঙ্গে, ফির এসা রোয়েগা এসা রোয়েগা রোতে রোতে নিকল জায়গা। ইয়ে ইনকা এক জুমলা বড়া মতলব হোতো, ও আপকি নফসিয়াত কে মুতাবিক করতে হ্যায়, মেরে হাত মে না দে খুদ আ যায়, পতা কি ইনমে সে কোন হোগা জো খুদ আয়েগা, আপনি মা কো পুছনে যাতা নি হ্যায়, বাপ কো পুছনে যাতা নি হ্যায়, মেরা এক্সরে লেকার মেরা ইলাজ করানে আয়েগা। তো ইয়ে মিসাল দিয়ে মেনে কি ইয়ে মাশরা বড়া অজীব হ্যায়, কল ও দুসরি মসজিদ কে অন্দর দুসরা এক্সরে লেকার খড়া হুয়া হোগা।
জিদ্দত ইয়াহাঁ তক আ চুকি হ্যায় কিবলা কে সুটেড বুটেড হোঙ্গে, আপডেট হোঙ্গে, সব কুছ হোগা, ওর সিরফ আকে আপকো ইয়ে বোলেঙ্গে কি মেরা পার্স কাহিঁ নিকল গয়া, ওর ইনতিহাই বহুত আচ্ছে यानी बिल्कुल ये तरीके से
मतलब आदमी बोले ये झूठ कैसे बोल सकता
है, ये किसे झूठ बोल सकता है? और मेरे मिनरल वाटर की बोतल हाथ में होगी, ये मेरे साथ खुद हुआ है ना, मैंने आपको जाना कहा है कि ले मेरा घर वहां पर, मैंने कहा चलिए मैं आपको ले चलता हूँ, खैरखाई के नहीं ऐसे, चलो यार चलो मैं आपको ले चलता हूँ, नहीं 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 बस आप मुझे बस ये आप मुझे ₹100 दे दीजिए बस मैं तो वैसे ही चलाऊंगा रिक्शा में, मैंने कहा चलिए ना मैं आपको छोड़ा दूँ, आप इतबार करें वहीं उसकी जगह फीका हो गया बाकायदा। और आप भाई साहब यकीन माने ऐसा नहीं कि फीका हो गया वो घर चला गया होगा या शर्मिंदगी महसूस हुई होगी, तीन दिन बाद वो शख्स उसी मार्केट में दोबारा उसी अंदाज से नजर आ रहा था।
यही बिजनेस ट्रेंड तब्दील हुआ है, पहले लोग अपनी कस्मा पुरसी बताकर बिजनेस लेते थे, यार बहुत बुरा हाल है बहुत बुरा हाल है, और आज अगर बिजनेस लेना है ना एक नंबर का कंगला, कर्जे में डूबा हुआ, बैंक का सूदी कर्जा दबाकर बैठा हुआ, और ऐसा बैठा है मार्केट के अंदर, चाबियां यूं रखता है, मोबाइल यूं रखता है, یہ رکھتا ہے اور لوگوں کو یہ شو کرتا ہے میرا ادھر کاروبار ہے میرا ادھر کاروبار ہے. لوگ مجبور ہو جاتے ہیں یار اس کو تو پیسے دینے چاہیے. ہاں اب مدد نہیں لے رہا وہ, وہ انویسٹمنٹ لے رہا ہے اور انویسٹمنٹ لے رہا ہے. اچھا اب ایسے آدمی کو اس نے بولا یار ٹھیک ہے یار 2 کروڑ روپے میرے لے لے, وہ بولا 2 کروڑ روپے میرے لے, 4 کروڑ روپے لیے. اس کا ٹارگیٹ ہی نہیں ہے 4 کروڑ, چونکہ آپ کو تو 2-2, 4-4 لاکھ روپے ہر مہینے اور وداؤٹ کال پوسٹ ڈیٹڈ چیک کے ساتھ دھکا بینک پرائیویٹ لمیٹڈ ٹھیک ہے جب آپ کو چیک مل رہے ہیں تو آپ نے تو اپنے 4 دوستوں کو اور کہا یار کیا ستھرا آدمی ملا ہے, بزنس مین مجھے آپ ملا زندگی میں, کتنے دیے ہوئے یار میں نے تو 2 کروڑ دیے ہیں, میرے لگا دینا میرے لگا دینا. ٹارگیٹ تو اس کا مطلب کہ 70-80 کروڑ روپیہ 1 ارب روپیہ اس کا ٹارگیٹ ہے. اب جو سمیٹ کے یہ نکلے گا نا اللہ کی پناہ, یعنی وہ جب ایک آدمی فراڈ کر کے بھاگتا ہے اپنے پیچھے 100 گھروں کو ویران کر دیتا ہے وہ. میں یہ سوچتا ہوں کبھی کبھی کہ لوگوں کے گھروں میں آگ لگا کر تم اپنے گھر میں روشنی کیسے کر سکتے ہو. اور جب اس ظالم کو, اس دھوکے باز کو, اس فریب کار کو جس نے کسی بچی کو فریب دیا, کسی نے بچے کو فریب دیا, کسی عورت کو فریب دیا, کسی کو ایسا دھوکہ دیتے ہیں کہ اس کی شادی توڑوا کر, اس کا نکاح توڑوا کر, طلاق دلوا کر اسے شادیاں کر لیتے ہیں اور پھر اس کو روڈ کے اوپر چلتا چھوڑ دیتے ہیں. کوئی بیوہ کو دھوکہ دے رہا ہے, کوئی یتیم کو دھوکہ دے رہا ہے, کوئی مفلس و مسکین کو دھوکہ دے رہا ہے, کوئی غریب آدمی کو پیسہ پیسے جڑوا جڑوا کر دھوکہ دے رہا ہے, کوئی فلیٹ بیچنے کے نام پر دھوکہ دے رہا ہے, کوئی بلڈنگ بنانے کے نام پر دھوکہ دے رہا ہے, کوئی سریے کے نام پر دھوکہ دے رہا ہے, کوئی سیمنٹ کے نام پر دھوکہ دے رہا ہے, کوئی فٹنگ کے نام پر دھوکہ دے رہا ہے, کوئی پانی کے نام پر دھوکہ دے رہا ہے, کوئی دوائی کے نام پر دھوکہ دے رہا ہے. یار دوائی جیسی چیز کو دھوکے سے بیچتے ہو, آپ کو خدا کا خوف نہیں آتا, شرم نہیں آتی کہ آپ دوائی کے نام پر دھوکہ دیتے ہو کہ لوگ جس کو شفا سمجھ کے کھائیں وہی سب سے بڑی بیماری پیدا کرنے کا ذریعہ بن جائے. آپ دودھ کے نام پر دھوکہ دیتے ہیں کہ بچے دودھ پیتے ہیں, کوئی بچہ آپ کا یہ نکلی اور مطلب کہ جعلی دودھ کے نام پر یہ پی کر مفلوج ہو جائے, معذور ہو جائے. آپ لوگوں کو تکلیفیں دے کر کماتے ہو, آپ کو شرم نہیں آتی, آپ کو حیا نہیں آتی, آپ یوں کپڑا پھینکتے ہو اور اس کا عیب چھپا دیتے ہو, آپ ناپنے میں دھوکہ دیتے ہو, آپ تولنے میں دھوکہ دیتے ہو, آپ اناج میں ملاوٹ کر کے دھوکہ دیتے ہو, آپ مطلب کہ گرم مسالے کے اندر پپیتے کے وہ بیج ملا کر آپ دھوکہ دیتے ہو, آپ مرچی پسی ہوئی مرچی میں دھوکہ دیتے ہو, آپ ملاوٹیں کرتے ہو, جھوٹ بولتے ہو, چائے کی پتی میں دھوکہ دیتے ہو, لوگوں کی جو غذائیں کھانے کی اس پہ دھوکہ دو, معاذ اللہ آپ کی دھوکے کی چیزوں کو لے کر, فریب کی چیزوں کو لے کر کسی کو کینسر ہو جاتا ہے, کسی کو شوگر ہو جاتا ہے, کوئی بلڈ پریشر کا مریض ہو جاتا ہے, کسی کی آنکھیں خراب ہو جاتی ہیں, دھوکہ دے کر ایک اچھے خاصے شریف آدمی کو نشے کا عادی بنا دیتے ہو, ارے پی لے اور کر کے نشے کا عادی بنا لیتے ہو. ارے دھوکے کی اتنی صورتیں, اتنی قسمیں ہمارے معاشرے موجود ہیں, پھر مڑ کر نہیں دیکھتے یار.
یہ بھی ایک بہت بڑا پہلو ہے کہ ہر سادہ آدمی کسی نہ کسی انداز سے دھوکہ کھا ہی رہا ہے.
اچھا یہ بے شرم ایک نمبر کا مطلب کہ مکار انسان جو دھوکہ, جی ہاں میں آپ کو کہہ رہا ہوں آپ دھوکے باز ہو, آپ نے کیا ایسا, بالکل آپ مکار آدمی ہو, آپ دھوکے باز آدمی ہو, آپ معاشرے کو تباہ کرنے کے پر تلے ہوئے ہو, آپ بہت بڑے معاشرے کے ناسور ہو. آپ کی اس عادت کی وجہ سے ہمارا معاشرہ مثالی معاشرہ نہیں بن پا رہا. کتنی فیلڈیں ہیں جن کا ابھی تک میں تذکرہ نہیں کر سکا ہوں, جن میں دھوکہ فریب اور جھوٹ بالکل شامل ہے. کوئی تو ایسا ہو جس کو اللہ تعالیٰ کا خوف نصیب ہو جائے اور اپنی اس حرام کاری سے اور اپنے اس برے عمل سے باز آ جائے اور سمجھ جائے کہ یہ مجھے دنیا اور آخرت دونوں میں ذلیل اور رسوا کر سکتا ہے.
سندر آچرن شکھر جنکلیان مولک انوشٹھان کشٹ دیبین نا
مدنی چینل درشک بندو کھوٹا دان کاری এইভাবে কথা বলে অনেক খুশি হয়ে থাকে, বাহ আমি খোটা দিলাম আনন্দিত হচ্ছে, কিন্তু এর পরিণতি যদি জানতে পারত, শিক্ষা অর্জন করত, তখন কখনো খোটা দিত না. কেননা এই খোটা দেয়া এরকম যেন নেকি করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করল, কোনো ফায়দাই হলো না, বরং উল্টো হিতে বিপরীত ঘটে গেল. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় পারার সূরা বাকারার 264 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আপন দানকে নিষ্ফল করে দিও না খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে. সদরুল আফাদিল হযরতে আল্লামা মাওলানা সাইয়্যিদ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাতুল্লাহি আল হাদি লিখেছেন যে খোটা দেওয়ার অর্থ এই যে দেওয়ার পর অন্যের সামনে প্রকাশ করা যে আমি তোমার সাথে এরকম আচরণ করেছি এবং তাকে কষ্ট দেয়া, চিন্তিত করা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, বাস্তবিকই কিন্তু আমরা এমনিতে দান করি না, দান করতে পারি না, কৃপণতা করি। যদি কখনো দান করি, ওই দান করার পর আবার খোটা দিয়ে তাকে কষ্ট দিয়ে থাকি না। আমরা যেন কখনো কাউকে দান করার পর সেটা খোটা না দেই, পুনরাবৃত্তি না করি, তাকে কষ্ট না দিই। তাফসিরে খাজেনের মধ্যে রয়েছে, খোটা দেয়া দ্বারা উদ্দেশ্য হলো এই যে কোনো ব্যক্তির উপর দয়া করে পরে এভাবে বলা যে আমি তোমাকে অমুক অমুক জিনিস দিয়েছি, সমস্ত অনুগ্রহ সমূহ নষ্ট করে সমস্ত দয়ার স্বাদ সমূহকে তিক্ত করে দেয়। যখনই আমি এ কথা বললাম, বলার সাথে সাথেই প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, তার স্বাদ স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, তিক্ত হয়ে যাচ্ছে। আমরা কি চাই যে আমার দান নষ্ট হয়ে যাক? আমরা কি চাই আমি কারো প্রতি এহসান করেছি, দয়া করেছি, এর দয়ার কাজটা, ওই দয়াটা নষ্ট হয়ে যাক, আল্লাহ তালে বিনিময় না দেখ? যদি আমরা এটা চাই, তাহলে দান করার পর আপনি তাকে খোটা দেন, তার অনুগ্রহের কথাকে স্মরণ করান। আর যদি চান না আল্লাহ তালা আমাকে এর বিনিময় দেখ, এই জাজায় খায়ের দেখ, এর বিনিময় আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক, আমার পিতামাতার কবর ইসালে সওয়াব পৌঁছাক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমাদের প্রিয় আকা সরকার জোয়ালাম সাল্লাহ আলী সাল্লাম এ দান করে কষ্ট দানকারী, দান করার পর খোটা দিয়ে কষ্ট দানকারীর ব্যাপারে হাদিসে কারিমা বর্ণনা করেছেন। হ্যাঁ, নাসাই শরীফের 5683 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকার দু আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাসাম আলাইহিস সালাত ওয়াস সালাম ইরশাদ করেন, খোটা দানকারী, পিতামাতার অবাধ্যকারী এবং মত পানকারী বেহেশত যেতে পারবে না। তাহলে আমার কাছে যদি এই বদ অভ্যাস থেকে থাকে যে দান করার পর খোটা দিয়ে কষ্ট দেওয়া, তাহলে আজকে থেকে তওবা করে নেই যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি কখনো আর কাউকে কোনো ধরনের উপকার করে আমি সেই উপকারের খোটা প্রদান করব না।
তারপর দেখেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান সুন্নতে ভরা বয়ান।
প্রান্ত ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহি আজ্জা বাজাল, আল্লাহ তাআলার দয়ায় আজকে সুন্নতে ভরা বয়ান এর মধ্যে আমরা নেকির প্রতি আগ্রহী হওয়ার বিষয়ে জানার সৌভাগ্য হাসিল করব। প্রান্ত ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 413 পৃষ্ঠা সম্বলিত কিতাব উয়ুনুল হিকায়াত এর দ্বিতীয় খণ্ডের 79 পৃষ্ঠায় একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, যার মধ্যে হযরত সাইয়েদুনা আহমদ বিন মুহাম্মদ বিন জিয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত সাইয়েদুনা আবু বকর আত্তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এটা বলতে শুনেছি, যখন হযরত সাইয়েদুনা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইন্তেকাল হলো, তখন আমি ও আমার কয়েকজন সঙ্গী সেখানে উপস্থিত ছিলাম। আমরা দেখলাম ইন্তেকালের কিছু সময় পূর্বে দুর্বলতার কারণে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বসে নামাজ আদায় করছিলেন, তার উভয় পা ফুলে গিয়েছিল। যখন রুকু সিজদা করতেন তখন একটি পা বাঁকা করে নিতেন, যার কারণে অনেক কষ্ট হতো। সঙ্গীরা এই অবস্থা দেখে বলল, হে আবু কাসেম, এটা কি আপনার পা ফোলা কেন? তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আল্লাহু আকবার, এটা তো নিয়ামত। হযরত সাইয়েদুনা আবু মুহাম্মদ হারিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে আবু কাসেম রহমতুল্লাহি তাআলা আলাইহি, যদি আপনি শুয়ে যান তবে তো কোনো অসুবিধা নেই। বললেন, এখনো সময় রয়েছে যে যেটাতে কিছু নেকি করে নেওয়া যাবে, এরপর আর সুযোগ কোথায় অর্জিত হবে? অতঃপর আল্লাহু আকবার বললেন, তারপর তার প্রাণ এই ক্ষণে তাই পৃথিবী থেকে পরপালে চলে গেলেন। এটাও বর্ণিত রয়েছে যে যখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলা হলো হুজুর নিজের প্রাণের উপর কিছুটা নম্রতা প্রদান করুন, তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন এখনই আমার আমলনামা বন্ধ করে দেয়া হবে, এই মুহূর্তে নেক আমল আমার থেকে বেশি মুখাপেক্ষি কে রয়েছে, নেক আমলের মুখাপেক্ষি আমার চেয়ে বেশি কে রয়েছে। হযরত সাইয়েদুনা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথমে আয়নার ব্যবসা করতেন, ওই সময়ও তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অভ্যাস ছিল যখন নিজের দোকানে যেতেন তখন পর্দা দিয়ে 400 রাকাত নফল নামাজ আদায় করতেন, এক দীর্ঘ সময় পর্যন্ত তিনি এই আমল অব্যাহত রেখেছিলেন। তারপর তিনি দোকান ছেড়ে দিয়ে হযরত সাইয়েদুনা সাররি সক্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত হন এবং তার ঘরের একটি কক্ষে একাকী হয়ে নিজের অন্তরের পর্যবেক্ষণ শুরু করেন। এইভাবে তিনি 40 বছরের দীর্ঘ সময় অতিবাহিত করেন, 30 বছর পর্যন্ত তার অভ্যাস ছিল ইশার নামাজের পর দাঁড়িয়ে সকাল পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতেন এবং সেই উযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। তিনি নিজেই বলতেন 20 বছর পর্যন্ত আমার তাকবীরে ওলা অর্থাৎ প্রথম তাকবীর ছুটেনি, এবং কোরআনে পাকের মধ্যে এর প্রতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযযা ওয়া জাল উৎসাহ প্রদান করেছেন। পারা 4 সূরা আলে ইমরান আয়াত 133 এর মধ্যে কাঞ্জলি ইমান থেকে অনুবাদ, এবং তোমরা দ্রুত অগ্রসর হও স্বীয় প্রতিপালকের ক্ষমা এবং বেহেস্তের প্রতি যার প্রশস্ততায় সমস্ত আসমান ও জমিনে এসে যায়, যা পরহেজগারদের জন্য তৈরি করা হয়েছে। হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নেক আমলের ফজিলত বর্ণনা করে এর প্রতি উৎসাহ দিয়েছেন, যেমনি ভাবে রহমতে আলম রাসূলে আখরাম নূরে মুজাস্সাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ এর প্রতি লোভ করো যা তোমাকে উপকৃত করে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও নিরাশ হয়ে।